মুনাফিকদের উপস্থিতি মুসলিম সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। ইসলামের দুশ্মনী যেমন কাফের মুশরিকগণ করে, যুগে যুগে করে এসেছে, সমস্ত নবীদের যুগে করেছে, সেই দুশ্মনীটা মোকাবিলা করা যেমন টাইম টু টাইম তারা আক্রমণ করলে প্রতিহত করতে হয়েছে, কিন্তু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মদিনায় কত বছর ছিলেন? 10 বছর। এই 10টি বছর মুনাফিকদের যন্ত্রণা ওনাকে পোহাতে হয়েছে, পদে পদে ওনাকে কষ্ট দিয়েছে, এবং বিশেষ করে যুদ্ধের সময় পর্যন্ত একটা সেন্সিটিভ মুহূর্তে তারা বড় ধরনের ক্ষতির চেষ্টা করেছে, ইসলামী দুশ্মনী করেছে। তো তাদের ব্যাপারে এই আজকে অনেক আলোচনা আছে। গত সপ্তাহে যেখানে 55 নম্বর আয়াত আমরা থেমেছিলাম, বা লাস্ট সেশনে যেখানে থেমেছিলাম, সেখানে বলা হয়েছিল ফালা তুযিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, হে নবী, এই যে মুনাফিকগুলো বা ইসলামী দুশ্মনগুলো মদিনায় তখনও ছিল, এদের টাকা পয়সা অনেকের অনেক বেশি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই, সে তো মদিনার বাদশাহ হওয়ার জন্য বসেছিল, তার লোক লস্কর টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি অনেক ছিল, তো এগুলোর তারা খুব বড়াই করত, এগুলোর কারণে তারা অ্যারোগ্যান্ট হয়েছিল, এগুলাকে তারা শো করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন, তাদের মাল সম্পদ এবং জনবহর, সন্তান সন্ততি, বিশাল পরিবার এবং তাদের পিছনে লোকজন, এগুলো যেন আপনাকে খুব বেশি আবির্ভূত না করে ফেলে, বা সেগুলোর দিকে আপনার নজর না যায়। এগুলো তাদের কিছু আছে দুনিয়া, দুনিয়া নিয়ে তারা থাকতে চায়, পেতে চায়। ইন্নামা ইউরিদুল্লাহু লিউআদ্দিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, এগুলো দিয়েই আল্লাহ তাআলা তাদেরকে যে মাল দৌলত টাকা পয়সা তার লোক লস্কর দিয়েছেন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে আযাব দিবেন, এগুলো তাদের শুধু সুখের কারণ হবে না। ওয়াতাযহাকা আনফুসুহুম ওয়াহুম কাফিরুন, তাদের কল্যাণ তাদের কিসমতে জুটবে না, তাদের অন্তর যখন রুখ যখন বেরিয়ে যাবে, তাদের অন্তর দিল থেকে সিনা থেকে কাফের অবস্থাতেই তারা আল্লাহর কাছে যেতে বাধ্য, সে অবস্থায় যাবে, তারা ইমান নিয়ে মরতে পারবে না। কাজে মুনাফিকের কিসমতে ইমান নিয়ে মৃত্যু হবে না, যদিও সে মুসলিম হওয়ার ভান করে, অনেক সময় মুসলমানদের নামাজে সমাজে যোগদান করে, কিন্তু আসলে এরা মুসলিম নয়, ইমান এবং তওবা এদের নসিব আল্লাহ করবেন না। ওয়াইয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম ওয়ামা হুম মিনকুম, তারা কসম করে বলে, তোমাদের মাঝে মধ্যে তাদের ব্যাপারে যে সন্দেহ আছে তারা এটা টের পায়, এই জন্য তারা কি করে, ধরা পড়া ভয়ের কারণে কসম করে বলে, দেখেন আমাদেরকে বিশ্বাস করুন, আমরা আপনাদের লোক, কিন্তু আমরা আপনাদেরই লোক, আমাদেরকে খামাকা শোভা সন্দেহ দৃষ্টিতে দেখবেন না। একটা কথা আছে বাংলা, চোরের মানে পুলিশ পুলিশ, নিজেরাই বুঝে, এখন অন্যরা তো তাদের চেহারা দেখলেই ধরতে পারে অনেক সময় যে তারা আসলে 2 নম্বর 1 নম্বর জিনিস না, এই জন্য তারা নিজেদেরকে সাফাই গাওয়ার জন্য বলে, আল্লাহর কসম করে বলছি আমরা ভেরি ট্রু সিনসিয়ার, আপনাদেরই লোক আমরা, আমরা অন্য কারো লোক না, অন্য দ্বারা ব্যবহৃত হই না, অন্যদের হাতের পুতুল না, আমরা আপনাদের লোক। তো আল্লাহ তাআলা বলছেন ওমা হুম মিনকুম, নো নো নো, তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়, কখনো নয়, ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, এরা হচ্ছে এমন লোকজন, এমন জাতি যারা ইয়াফরাকুন ভীত, তারা তোমাদের সঙ্গে থাকে, তোমাদের শক্তি সামর্থ্য যদি বেড়ে যায় আর তোমাদের এর সঙ্গে কোনো সময় তাদের বিরুদ্ধে তোমরা অবস্থান গ্রহণ করো, এই ভয়ে তোমাদের সঙ্গে জিহুদুর করে তোমাদের সঙ্গে সঙ্গে থাকতে চায়, কিন্তু আসলে তাদের সাহসও নাই তোমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার, এই জন্য তোমাদের সঙ্গে চলে মুসলিম বলে দাবি করে। আবার যুদ্ধে না আসলে তখন তবুকে যুদ্ধে এরা কিছু রওনা হয়ে গিয়েছে, যেতে হয়েছে, কারণ না গেলে তাদের পরিচয় কি হয়ে যাবে ওপেনলি, মুনাফিক। এখন তো এই মুনাফিকের পরিচয় তো আবার নিতেও চায় না, আরেক মুশকিল, তখন যুদ্ধে যাওয়াই লাগে, তবুকের যুদ্ধে রওনা হয়ে গেছে, ওলা কি না কম ইয়াফরাকুন, আসছে তো তোমাদের সাথে দলে ঢুকছে, কিন্তু এরা অত্যন্ত ভীত, কাওয়ার্ড, তারা যদি পেত এমন কোন আশ্রয়ের জায়গা যেখানে গেলে তারা নিজেদেরকে নিরাপদ মনে করবে, অথবা কোনো গুহার অভ্যন্তরে, পাহাড়ের গুহার ভিতরে ঢুকে যদি আশ্রয় নিতে পারত, আও মুদ্দা খালান তা কোনো জায়গায় প্রবেশ করে যদি নিজেদেরকে নিরাপত্তা বেষ্টনীতে ঢুকিয়ে দেওয়া দিত, তাহলে তারা ওইদিকে দৌড় দিত, তোমাদের এখানে আসতো না। খুব দ্রুত গতিতে সেদিকে গিয়ে তারা নিজেদেরকে নিরাপদ আশ্রয়ে ঢুকাই ফেলত। তারা কোনো রিস্ক নিতে, দুশ্মনের মোকাবিলা করার মতো সাহস তাদের কখনো নেই। তো এইগুলো তারা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসলমানদেরকে সতর্ক করছেন যে তাদের ব্যাপারে কেয়ারফুল থেকেও কিন্তু এদেরকে বিশ্বাস করার কোনো উপায় নেই। وَمِنْهُمْ مَنْ يَلْمِزُكَ فِي الصَّدَقَاتِ فَإِنْ أُعْطُوا مِنْهَا رَضُوا وَإِنْ لَمْ يُعْطَوْا مِنْهَا إِذَا هُمْ يَسْخَطُونَ। আর তাদের মধ্যে কিছু আছে যখন হে নবী আপনি তাদেরকে কিছু দান করেন বাইতুল মাল থেকে, অথবা যাকাত সদাকাত যখন আসে সেগুলো থেকে যখন বন্টন করেন, তখন এই বন্টনটা তাদের পছন্দ হয় না। তারা বলে কি দেয়, অল্প 2 পয়সা 4 পয়সা, একটু বেশি করে দেবে তাও দেয় না, আপনি বকিল, এরকম প্রচার অপপ্রচার করে। তো তাদেরকে দেওয়া হলে একটু বেশি পাওয়া গেলে খুব খুশি, হ্যাঁ খুব ভালো। আর যদি ওয়া ইল্লাম ইউতাও মিনহা ইযা হুম ইয়াসখাতুন, না দিলে তোমাদের গতবার দিছে এবার আর দেবো না, বা এবারে কম পড়ে গেছে আর ভালো লাগে না, তখন তারা মন খারাপ হয়ে যায়, গোসা করে, রাগ করে, অভিমান করে, দিল না। তারা যদি সত্যিকার মুসলিম হতো, এই দুনিয়ার একটু বাইতুল মাল থেকে কিছু পাওয়া, গনিমতের মাল থেকে কিছু পাওয়া, অথবা যাকাত সাদাকা থেকে কিছু পাওয়ার এই নজর না থেকে যদি তারা অন্য মুসলমানদের মতো এরকম আল্লাহ এবং তার রাসূলের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে থাকতে চলতে পারত। ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ, আর তারা এটা না করে যদি সন্তুষ্ট হয়ে যেত যা আল্লাহ এবং তার রাসূল তাদেরকে দান করেন। আসলে তো দান করবেন তো আল্লাহ তাআলাই দেওয়ার মালিক, কাকে কদর দিতে হবে, কিন্তু যার হাতে দিচ্ছেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনি বণ্টনকারী। তো এই আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যা কিছু বরাদ্দ করে দেওয়া হয় এইটাতে তারা যদি খুশি হয়ে যেত আর বলতো হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, যা পাওয়া গেছে এবার আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ, এরকম তারা যদি ভাবতে পারত আর বলতো যে এবারে কম পাওয়া গেছে, তিন আল্লাহ মিন ফাদলিহি ওয়া রাসূলু, আগামীতে আল্লাহ তাআলা তার মেহরবানি করে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে হয়তো আশা করছি আর আমরা আরো পাবো, পাওয়ার আশা আছে, এইভাবেই তারা সন্তুষ্ট হয়ে থাকতে পারত। আর ইন্না ইলাল্লাহি রাগিবুন, তারা অ্যাড করতো যে আমরা আল্লাহর কাছেই হাত পাতি, এত দুনিয়ার মধ্যে হাত না পেতে আল্লাহর কাছে আমরা আশাবাদী হয়ে থাকি, তিনি চাইলে তো আমাদেরকে ধনী বানিয়ে দিতে পারেন, তিনি চাইলে আমাদেরকে আরো অনেক মাল দিতে পারেন, আল্লাহর কাছে তো দুনিয়াতেও পাওয়া যায়, আখেরাতে তো আরো বেশি পাওয়া যাবে, জান্নাত আছে, এইভাবে আমরা আল্লাহমুখী হয়ে থাকি, আল্লাহর কাছে আমরা আশাবাদী হয়ে থাকি, এরকম যদি তারা করতো কতই না ভালো হতো তাদের জন্য। এই নসিহত গুলো করা হলো যদি তাদের দিলে এগুলো ঢোকে, তখন তো তারা ওই জামাতে আসেন যখন আয়াতগুলো নাযিল হয়েছে, কিন্তু তারা কতটুকু নসিহত নিয়েছে নেয়নি। এখন এই যে যাকাতের বন্টনের ক্ষেত্রে, সাদাকাত বন্টনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তারা দায়ী করে বসলো যে তিনি ঠিক মতো দেন না, কাউকে বেশি দেন, কাউকে কম দেন, অথবা কাউকে দেন না, এইগুলোর ব্যাপারে তো অনেকগুলো খাত আছে, যাকাত কোন কোন খাতে ব্যয় করতে হবে, সব কি যাকাত আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের মধ্যে সবগুলো ভাগ করে দিবেন, কয় খাতে যাকাতকে খরচ করার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নির্দেশ দিলেন, 8 খাতে, সেই খবর এখানে আসছে যে এই 8 খাতে তিনি ব্যয় করবেন, তোমাদেরকে সব দিয়ে দিবে যা আসে তা, বাকিগুলো কিভাবে তাহলে মেনটেন হবে। তো আল্লাহ তাআলা নিজেই যে এটা ডাইরেকশন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছে করে তোমাদেরকে দিচ্ছেন না বা কম দিচ্ছেন, এরকম তোমরা ওনার প্রতি অবিচার করছো যেটা, এটা ঠিক নয়। পরিষ্কার আয়াতে আল্লাহ তাআলা এখন নাজিল করে দিচ্ছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যে সাদাকাত বলতে এখানে যাকাত কি বোঝানো হয়েছে। যদি আমরা মনে করি আমাদের পরিভাষায় যাকাত একটা সদকা আরেকটা, তাই না, সাদাকা, যাকাত কে আমরা মনে করি যেটা ফরজটা, আবার ওয়াজিব একটা আছে, সেটাকে আমরা কি বলি ফিতরা, ওটাকে আবার কোন কোন ইয়েতে জাকাতুল ফিতর এসেছে, হাদিসের মধ্যে সাদাকাতুল ফিতর এসেছে, আমরা ফিতর বলে থাকি। তিন নম্বর হচ্ছে সাধারণ দান খয়রাতকে সাদাকাত বলা হয়, এখন এটাই আমরা বেশি করে বুঝি, কিন্তু কোরআনে পাকে অনেক জায়গায় সাদাকাত বলতে নফল নয় ফরজ জাকাতকে বোঝানো হয়েছে। এখানে এই আয়াতে ফরজ জাকাতের হিসাব দেওয়া হচ্ছে, খাতগুলো বলা হচ্ছে যে জাকাত শুধুমাত্র ব্যয় করা হবে আটটি খাতের মধ্যে, আর কোনো খাতে ব্যয় করা যাবে না। এই আটটি খাতের মধ্যে কোন কোনটা? ফার্স্ট লিল ফুকারা, ফকিরদের জন্য। ফকির অর্থ কি? গরিব, আমরা পুয়ার তাদেরকে বলি। ওয়াল মাসাকিন, মিসকিন, মিসকিন ও গরিব, তো কোনটার এর পরিভাষার মধ্যে বেশ কম কি? কেউ কেউ বলেছেন ফকির হচ্ছে তার কিছুই নেই, কিন্তু মিসকিন আছে, আছে কিছু কিন্তু অভাব অনটন যথেষ্ট আছে, তো এরকম। আবার কেউ কেউ বলে যে হাত পাতে সে ফকির, যে হাত পাতে না সে মিসকিন। আবার কেউ বলছেন না, যে হাত পাতে সে মিসকিন, যে হাত পাতে না সে ফকির। যাই হোক, তো অনেকে অ্যাগ্রি করেছেন যে মিসকিন হচ্ছে গরিব কিন্তু তার কিছু না কিছু সামান্য আছে, আর ফকির হচ্ছে যে একদম নিঃস্ব। এই দুই গ্রুপ, গরিব এবং মিসকিন। তিন নম্বর হচ্ছে ওয়াল আমিলিন আলাইহা, যারা জাকাত ডিপার্টমেন্টে সরকারি রাষ্ট্রের, ইসলামী দেশের মুসলিম দেশের সরকারি জাকাত ডিপার্টমেন্টে যারা চাকরি করবেন, জাকাত কালেক্টর এবং ডিস্ট্রিবিউটরের কাজ করবেন, জাকাত ডিপার্টমেন্টে কালেকশন করবে, ডিস্ট্রিবিউশন করবে, প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে তার ব্রাঞ্চ অফিস থাকবে, এই লোকগুলোর বেতন দেওয়ার জন্য জাকাত ডিপার্টমেন্টের পক্ষ থেকে জাকাতের টাকা থেকে তাদের বেতন ব্যয় নির্বাহ করা যাবে। এগুলো তিন নম্বর। তারা যদি ধনীও হয় তাহলে তাদেরকে এখান থেকে বেতন দেওয়া যাবে, কারণ তারা চাকরি করছে। তবে সূত্র শুধুমাত্র কেউ যদি আলে বাইতের সদস্য হন, হাশেমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের পরবর্তী বংশধরের অনুসারী হন, তাদেরকে আমাদের দেশে সাইয়েদ বলা হয়, জেনুইন সাইয়েদ আর কি। তো এইরকম বংশের লোকদের হলে তারা জাকাত ডিপার্টমেন্টে চাকরি করলেও এইখান থেকে বেতন নিতে পারবেন না, এবং তারা জাকাত ডিপার্টমেন্টে দরকার হলে চাকরি করবেন না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসছিলেন আরো এরকম আলে বাইতের কাছে, আমাদেরকে একটু জাকাত ডিপার্টমেন্টে চাকরি দেন না, হয় না আলে মোহাম্মদ, মোহাম্মদের গোষ্ঠী জাকাত ডিপার্টমেন্টের থেকে চাকরি করিয়ে পয়সা নিতে পারবে না, কেন? এগুলো হচ্ছে মিন আওসাখিন নাস, মানুষের গুনার ময়লা আছে জাকাতের মধ্যে, মানুষের গুনার ময়লা। কাজেই আলে মোহাম্মদ এই এই দায়িত্ব পালন করতে পারবে না। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর কিছু মানুষের দিলকে ইসলামমুখী করার জন্য, কাফের এখনো মুসলিম হয়নি, টাকা পয়সা জাকাত থেকে কিছু দিলে ইসলাম কবুল করবে, এরকম কেইস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় হয়েছে, অর্থাৎ ইসলাম কবুল করেছে কিন্তু ইসলামটা তত মজবুত হয় নাই। কোন কবিলার সর্দার তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জাকাতের থেকে অনেক মালতাল দিয়া তার মন জয় করে ফেলেছেন। এই যে এটাকে বলা হয় তালিফুল কুলুব, দিলকে ইসলামের দিকে আকৃষ্ট করা, এরকম লোকদের ব্যাপারেও আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, তাদেরকে দেওয়া যাবে। তাদের ব্যাপারে এরকম কিছু ঘটনা এসেছে। একজন ছিল সাফওয়ান ইবনে উমাইয়া, তিনি বলেন, তিনি তখন কাফের ছিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে হুনাইনের যুদ্ধে এত বেশি করে দিলেন, এত গনিমতের মাল থেকে দিয়ে দিলেন, আর আমি তখন অমুসলিম, শুধু অমুসলিম না, আমি মুহাম্মাদের দেখতেই পারতাম না, এত ঘৃণার পাত্র ছিল আমার, কিন্তু এমন দাওয়াত দিল, ফামাযালা ইউতিনি হাত্তা ইন্নাহু লাহাব্বুন নাস ইলাই, এমন দাওয়াত দিলেন আমাকে তিনি যে আমার কাছে তখন তার ইমেজটা এত চেঞ্জ হয়ে গেল, সেই ব্যক্তিটি আমার কাছে তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে পছন্দনীয় ব্যক্তিতে আমার কাছে ফুটে উঠল, এবং তিনি ইসলাম কবুল করে ফেললেন। এইভাবে এই চার নম্বর খাত হচ্ছে তালিফুল কুলুব, এখন এটা এই জমানায় দেওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে ইমামদের মধ্যে ব্যাপক মতভেদ হয়েছে। কেউ কেউ কোনো কোনো ইমাম মনে করেছেন যে এখনো যদি এরকম কোন পরিবেশ থাকে যেখানে এরকম কনটেক্স তৈরি হয়ে যায় যে কনটেক্সটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, তখন এটা কনসিডারেবল আছে। কিন্তু অনেক মেজরিটি ইমামরা মনে করেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ, না এটা মানসুখ হয়ে গেছে। কারণ ইসলামের প্রাথমিক যুগটা ছিল, অনেক মানুষকে ইসলামের দিকে আসার দরকার ছিল, তখন ইসলাম খুব মাইনরিটি, ইসলাম তখন পৃথিবীতে অনেক বড় শক্তি অর্জন করেনি, পারসিক সম্রাট রোমান সম্রাট তারা ইসলামের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়ে গিয়ে আসছে। আরব দেখে পাওয়ার জন্য আল্লাহ তাআলা ওনাকে অ্যালাউ করেছেন এই মেথডটা অ্যাপ্লাই করার জন্য। এরপরে যখন মক্কা বিজয় হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে যখন তবুকের যুদ্ধে রোমান শক্তিকে চ্যালেঞ্জ করতে যায়, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই পর্যায়ে ইসলামের একটা স্বীকৃতি হয়ে যায়, শক্তি হয়ে যায়, ইসলামের রব ইসলাম প্রভাব প্রতিপত্তি পৃথিবীর মধ্যে অনস্বীকার্য হয়ে যায়, তখন আর এর সুযোগ থাকেনি, এটা মানসুখ হয়ে গেছে, তিরোহিত হয়ে গেছে, এখন আর এটা অ্যালাউড নয়। এটি হচ্ছে আরেকটি অপিনিয়ন। অফির রেকাব কয় নম্বর গেল, চার নম্বর গেছে তাই না? অফির রেকাব হচ্ছে যে সমস্ত ক্রীতদাসরা চুক্তি করেছে মনিবের সঙ্গে যে আমি যদি আপনাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিতে পারি তাহলে আমি মুক্ত হয়ে যাব, যত বছর লাগে যত মাস লাগে সে জোগাড় করছে, মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে, হেল্প চাচ্ছে, জাকাত থেকে নিয়ে সে পে করে নিজেকে মুক্ত করতে পারবে। তো যখন এই জমানা ছিল, যখন ক্রীতদাস পৃথিবীতে ছিল, মুক্ত হওয়ার জন্য তারা জাকাত নিতে পারবে। এখন তো আর ক্রীতদাস প্রথা নেই, বিধায় এটাও এখন আর প্র্যাকটিক্যালি আমল হচ্ছে না, পাঁচ নম্বর গুলো তাই না, নাকি ছ নম্বর গুলো ওয়ালগারিমিন, হ্যাঁ না ঠিক আছে পাঁচ নম্বর গেছে। ওয়ালগারিমিন হচ্ছে যারা ঋণগ্রস্ত, কিছু লোক আছে একদম ফকিরও বলা যায় না মিসকিনও বলা যায় না, কিন্তু ঋণের দায় জর্জরিত হয়ে গেছে, শেয়ার ব্যবসা করে। এবার দেখা হলো একজনের সাথে মক্কাতে, হোটেলে চাকরি করছে, পরিচয় হলো খাওয়া দাওয়া করার সময়, বললো যে বাড়ির কথা অমুক এলাকা, বলে যে আমার কয়েক কোটি টাকার সম্পদ ছিল, কয়েকটি দোকান ছিল একটা বড় শহরে, শেয়ার ব্যবসা আমার সর্বনাশ ঘটিয়ে ফেলেছে, কোনো রকমে কোন উপরে তলার কারো সঙ্গে পরিচয় থাকার কারণে এই কয়েক কোটি টাকা একদম শেষ, ঋণগ্রস্ত হয়ে জানমালের উপরে বিরাট আঘাত এসে গেছে, নিজের বাড়িটা বিক্রি করে কিছু শোধ করছি, বাকি কোনো রকম যান নিয়ে ফেরত চলে আসছি, কাজ করছি, জীবনে এরকম কাজ করি নাই। এইরকম লোক যদি জেনুইনলি হয়, এই পর্যায়ের লোক ঋণগ্রস্ত হয়ে এখন মানুষের হয় পালাতে হচ্ছে, উপায় নেই, তাদের জন্য জাকাতের টাকা নেওয়া, ঋণ শোধ করার জন্য নেওয়া যায় না। যদি অরিজিনালি তাদেরকে কেউ ফকিরও বলবে না মিসকিনও বলবে না, তো এইরকম গাড়ে মিনদের জন্য জায়েজ আছে, ছ নম্বর গুলো তাই না। অফিসাবিল্লাহ, সাত নম্বর খাত জাকাতের হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা বলতে কোনটা? আল্লাহর রাস্তা বলতে যুদ্ধ জিহাদের রাস্তা। যখন এরকম সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নেতৃত্বে বা পরবর্তী পর্যায়ে যেখানে বৈধভাবে অবৈধ কোনো জিহাদ না, যেখানে হয়েছে হওয়ার প্রয়োজন হয়েছে, সেখানে এটা খরচ করা যেতে পারে যুদ্ধের সরঞ্জামাদি খরিদ করার জন্য, অস্ত্র শস্ত্র জোগাড় করার জন্য, সেনাবাহিনীর বেতনের জন্য, খাবার দাবার রসদ সাপ্লাই করার জন্য, সেটা ফিসাবিলিল্লাহ প্র্যাকটিক্যাল দিনের জন্য যেখানে এটা করা প্রয়োজন হয়ে পড়ে, ওই জায়গাকে, শুধু যুদ্ধের জায়গাকে ফিসাবিলিল্লাহ বলা হয়েছে মেজরিটি ইমামদের দৃষ্টিতে। আর কোন কোন ইমাম খুব ভেরি মাইনরিটি নাম্বার বলেছেন যে না, এখন কোনো জায়গায় যদি মিডিয়া, ফর এক্সাম্পল মিডিয়াও একটা যুদ্ধের জায়গা, এখন বর্তমান দুনিয়ার যুদ্ধ ফিজিক্যালি হওয়া তো তারপর মিডিয়াও যুদ্ধ হয়, এখন মিডিয়ার জন্য যেখানে মুসলমানদের মিডিয়া নাই ঠিকমতো ইসলামকে ডিফেন্ড করার জন্য, সেখানে খরচ করা যাবে কি না, এটা নিয়ে কেউ কেউ ফতোয়া দিয়েছেন যে ইট কুড বি ফি সাবিলিল্লাহকে এক্সটেন্ড করে মিডিয়ার ক্ষেত্রেও ব্যবহার করে দিতে পারে, কেউ কেউ এটাকে দাওয়া ফি সাবিলিল্লাহর কাজেও ইউজ করতে চান, ফতোয়া দিয়েছেন জাকাতের টাকা দিয়ে দাওয়া কাজ করা যাবে, দাওয়া লিটারেচার প্রসিড করা যাবে, কিন্তু এই ফতোয়াটা মেজরিটি আলেমরা এগ্রি করেননি। আমি ক্লিয়ার করেছি যে মেজরিটি ইমামদের দৃষ্টিতে এই সাত নম্বরটা খাত হচ্ছে একদম সরাসরি যুদ্ধ সংক্রান্ত খাতটা, মিডিয়ার ক্ষেত্রে, দাওয়াতি লিটারেচারের ক্ষেত্রে, দাওয়াতি কাজের ক্ষেত্রে, এই ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে মেজরিটি ইমামদের ফতোয়া। ওয়াবনে সাবিল সাত নম্বর গেল, এবার আসলো আট নম্বর, ওয়াবনে সাবিল ওয়ে ফেয়ারা মুসাফির, এমন জায়গায় চলে গিয়েছে যেখানে হঠাৎ করে তার টাকা পয়সা সব কিছু উধাও হয়ে গেছে, আয়দার টাকা তারা নিয়ে গেছে, হারিয়ে গেছে, সে একদম হয়তো অনেক পয়সাওয়ালা, কিন্তু এই মুহূর্তে সে একদম নিঃস্ব হয়ে গেছে। তো আজকালকার জমানায় এটা অবশ্য খুব রেয়ার ঘটবে, কারণ এখন তো মনে করেন ইলেকট্রনিক মিডিয়া মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে টাকা নিতে কতক্ষণ লাগে, অনেক সময় এখন মনে করেন যে কারো যদি এমন হয় যেমন মোবাইল ফোনে সব কিছুই আছে, ওখানে টিপ দিয়ে এখন খোঁজখবর পাওয়া যায়, আমার যে অবস্থা আমার মোবাইলটা হারিয়ে গেছে, এরকম যদি হয়ে যায় যে এমন জায়গায় গিয়েছে মোবাইলটাও হারিয়ে গেছে, আর এই বেলা তার খাওয়ার পয়সা নাই, তাহলে সে এখন কারো থেকে হাত পেতে জাকাতে বলে ভাই তোমার দিতে পারবে, জাকাত ছাড়া টাকা নাই, এখন তার জন্য জাকাতও হালাল হয়ে যাবে। এরকম বিপদগ্রস্ত কোনো মুসাফির যদি হয়ে যায় তার জন্য জায়েজ আছে জাকাতের টাকা খাওয়া, অথচ তিনি হতে পারেন ধনী, তার দেশে দেশে কোটি কোটি টাকা আছে, কিন্তু এই মুহূর্তে আজকের জন্য এক সপ্তাহের জন্য বা এক ঘন্টার জন্য হলেও তিনি এখন ভীষণ বেকারে আছেন, এই মুহূর্তে অন্য কোনো সোর্স না থাকলে তিনি জাকাতের টাকা নিয়ে পার হতে পারবেন। তো এটা তো আমাদের সময়, ওই সময়ের কথা চিন্তা করেন, কেউ টাকা পয়সা নিয়ে যখন এক দেশ থেকে আরেক দেশে যেত, পথের মধ্যে আপনার ওই ডাকাতারা কি করতো, সব কেড়ে নিতে নিয়ে যেত, লোকটাকে আরো এক মাস তার বা এক সপ্তাহ জার্নি করতে হবে, তখনকার জন্য এটা অনেক বেশি দরকার ছিল। তাহলে এখানে আটটি খাত বলা হয়েছে জাকাত খরচের জন্য, ফরিদত মিনাল্লাহ নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এগুলো আল্লাহর পক্ষ থেকে এই ফর্মুলা। তো ওই যে মুনাফিকরা বলেছে আমাদেরকে দেয় না কেন, কিছু রেখে দেয় কেন, আবার ওখানে সব ভাগ করে দিয়ে দিলে তো হয়ে যায়, কম করে দেয় না, দেয় কেন বেশি, দেয় কেন বেশি করে দেয় না কেন, তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন সব দিবে কেমনি, ফরিদত মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এক খাত হলো বা দুই খাত হলো ফকির আর মিসকিন, বাকি তো অনেক খাত আছে, আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ তাআলা সব ভালো করে জানেন কোন খাতে কত দিতে হবে, কয় খাতে দিতে হবে, সেগুলো আল্লাহর বেশি জানা আছে, তোমাদের মতো শুধু জানলে হবে না, আল্লাহর জ্ঞান অনেক বেশি হাকিম, এবং তার হিকমত, তার বুদ্ধি, তার এই সমস্ত বিষয়ে জাজ করার ক্ষমতা তোমাদের চেয়ে অনেক বেশি, কাজেই আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যতটুকু বরাদ্দ করে দেওয়া হয় ততটুকু তোমরা খুশি থাকো, হ্যাপি থাকো। এই মুনাফিকদের কথা চলছে পাঁচখান দিয়ে যাকাত বন্টনের আটটি খাত আমরা পেয়ে গেলাম। এখন আজকালকার জমানায় যাকাত বন্টনের আটটি খাতের মধ্যে কোনটা আমরা মেইনলি ব্যবহার করি, প্রথম দুইটা আলিল ফুকারায়ে ওয়াল মাসাকি, আল আমিরিনে আলহে যাকাত ডিপার্টমেন্টে যারা চাকরি করেন এটা নাই, তো এটা কেউ কেউ কোনো কোনো চ্যারিটি অর্গানাইজেশন এরকম কিছু ক্লেম করে থাকলে যে আমরা যাকাত যেহেতু কালেক্ট করি, যাকাত ডিস্ট্রিবিউশন করি, আমরা এখান থেকে নেব, এটা অ্যালাউড হবে না। এটা ফতোয়া হচ্ছে যে এটা একটা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে এই দায়িত্বটা তাদের কাছে দিতে হবে, কয়েকজনে মিলে চ্যারিটি অর্গানাইজেশন বানাই যদি বলে আমরা এখানে চাকরি করে আল আমিরিনে আলহিয়া হয়ে গেলাম নিজ দায়িত্বে, তা হবে না। ওকে, এটা খেয়াল করতে হবে যে এই যে যিনি আমিরুল মুমিনিন থাকবেন, যিনি মুসলমানদের এই এই রাষ্ট্রের যিনি হেড থাকবেন, তার পক্ষ থেকে এই দায়িত্বটা দেওয়া হবে, তখন গিয়ে যাকাত ডিপার্টমেন্টে এটা করতে পারে। তাহলে এই এখানে দুটো খাত পাওয়া গেল, আর একটা আল গারেমিন তিন নম্বর যেটা ঋণগ্রস্ত লোক, এটাও আমাদের বর্তমান জমানায় কিছুটা প্র্যাকটিস হয়তো বা হতে পারে। এই তিনটাই মেইনলি পাওয়া গেল বলতে গেলে অনেকটা সরাসরি। আর কেউ কেউ অবশ্য ফতোয়া দিয়েছেন যে কোনো কোনো মিডিয়াকে আপনারা জানেন যাকাত ওনারা নিয়েছিলেন, তাদের পক্ষে কিছু ফতোয়া পাওয়া গিয়েছিল, ওই ফতোয়াকে যদি নির্ভরযোগ্য আলেমদের ফতোয়া নিয়ে কোনো মিডিয়া বা কোনো প্রতিষ্ঠানকে কোনো বড় আলেমের মুফতির স্বীকৃত মুসলিম সমাজের নিয়ে থাকেন সেটা কনসিডারেবল আছে, কিন্তু যে কোনো ছোটখাটো মুফতির জন্য অ্যালাউ করে দেওয়া হয়নি তো ঠিক আছে আপনারা নিয়ে নেন, অমুক মিডিয়া শুরু করে দেন, এটা অত্যন্ত রিলায়েবল মুফতির কাছ থেকে সেই ফতোয়া সংগ্রহ করতে হবে। এই কয়েক হাত ছাড়া মোটামুটি আর আমাদের এই সমাজে বা এই জমানায় যাকাত অন্যান্য খাতে তেমন একটা ব্যবহৃত হচ্ছে না। পরবর্তী আয়া 61 এ আমরা যাই, এই মুনাফিকদের মধ্যে কিছু লোক আছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দেন, তারা অনেক কষ্ট দেয় ওনাকে, ওনার ব্যাপারে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে, ওনাকে ইনসাল্ট করার চেষ্টা করে, ওনার অনুপস্থিতি ব্যাক বাইট করে। ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন, বলে যা পারো বলতে পারো কোনো অসুবিধা নেই, সে তো একটা কান, কান ছাড়া কিছু না। তার মানে কি যে আমাদের বিরুদ্ধে কেউ গিয়ে যদি লাগিয়ে দেয় যে আপনার বিরুদ্ধে এত কথা বলছে, আমরা গিয়ে বলবো আল্লাহর কসম কিচ্ছু বলিনি, তাদেরটা শুনলো আমাদেরটা শুনবে, দেখবে কোনো অ্যাকশন নেবে না, মানে সে বোকা অথবা সে এগুলোর ব্যাপারে সিরিয়াস, তার কোনো পার্সোনালিটি এগুলো কিছু নাই, হি ডাজন্ট টেক ইট সিরিয়াসলি, মানে এটা যে পজিটিভ গুণটাকে তারা নেগেটিভ গুণ হিসাবে সাব্যস্ত করলো, কইতে পারো সব কোনো অসুবিধা হবে না। তো আল্লাহ তাআলা ওনার পক্ষ থেকে বলছেন মুনাফিকদের এই সমস্ত কথোপকথনের জবাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা এক্সপোজ করে দিচ্ছেন আর বলছেন কুল উযুনু খাইরিন লাকুম, তোমাদের এই যে উনি যে কান হয়ে আছেন মানে শুনেন আর অ্যাকশন নেন না, এটা তোমাদের জন্য যে কতই ভালো হলো, যদি অ্যাকশন নিতেন কি ক্ষতি হতো। আর তিনি এই যে তোমরা ওনাকে কান বলে ওনাকে উপহাস করলে, ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিনা ওয়া রাহমাতুন লিল্লাযীনা আমানু মিনকুম, তিনি তো আল্লাহর প্রতি ঈমান আনেন এবং তিনি মোমেনদের কথাকে বিশ্বাস করেন এবং তিনি রহমত ওদের জন্য তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে। ওনার উনি তো এমন একটা দরাজ দিলের মানুষ, তিনি তো অভিশাপ দেওয়ার জন্য দুনিয়াতে আসেননি, তাই না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উপহাস করে আসসালামু আলাইকুম বলা শুরু করে দিল, তোমার প্রতি মৃত্যু নাজিল হোক সালামের না বলে আসসালাম বলল, তখন মা আয়েশা তাদেরকে একটু অভিশাপ দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আয়েশা অভিশাপ দিও না, আমি অভিশাপ বর্ষণ করার জন্য নাজিল হইনি, আল্লাহ তো ওনাকে পাঠিয়েছিল, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি তো রহমত হিসেবে এসেছেন তোমাদের মধ্যে যারা ইমানদার হয় তাদের জন্য রহমত, তোমরা সেই কল্যাণ কি বুঝতে পারোনি। ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা এইভাবে আল্লাহ রাসূল কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। মুনাফিকদের আল্লাহ ওয়ার্নিং দিলেন, থ্রেট করে দিলেন, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইয়ুরদুহু ইন কানু মুমিনিন, তারা কসম করে বলে হে মোমেনরা যখন তোমরা তাদের সঙ্গে কথাবার্তা বলো, তোমরা কি উল্টাপাল্টা কথা বলো নাকি মোমেনরা, তাদেরকে যখন জিজ্ঞাসা করো তারা তোমাদেরকে কসম করে বলে যে না 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 এগুলা কিছু না, আমরা সিনসিয়ার মুসলিম, লিয়ুরদুকুম, তারা চায় তোমাদেরকে খুশি করতে, তোমাদেরকে খুশি করে দিতে, তোমাদেরকে বুঝ দিয়ে দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইয়ুরদুহু, আল্লাহ এবং তার রাসূলের হক বেশি তাদেরকে, তাদেরকে খুশি করার জন্য, অর্থাৎ তারা উচিত ছিল যে আল্লাহ আমার প্রতি খুশি আছেন কিনা, আল্লাহর রাসূল আমার প্রতি সন্তুষ্ট আছেন কিনা, না মুমিনদের সঙ্গে খাতির করে করে কসম করে করে এগুলা তাদেরকে খুশি করার চেষ্টা করে নিজেদের পরিচয়কে গোপন রেখে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে তারা অপরাধী থেকে গেল, এটা তারা বুঝতে পারে না। ইনকানু মুমিনিন, যদি সত্যিকার মুমিন হতো তাদের চেষ্টা থাকতো দুনিয়ার মানুষকে খুশি করা নয়, আল্লাহ এবং তার রাসূল যেন খুশি থাকেন সব সময়, সেই চেষ্টায় তারা থাকার কথা ছিল। আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহা ওয়া রাসূলাহু ফান্না লাহু নারা জাহান্নাম খালিদান ফিহা, তারা কি জানতে পারেনি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যারা চ্যালেঞ্জ করে, দুশ্মনী করে, দুশ্মনী করে তার জন্য কি শাস্তি তারা কি জানে না? ফান্না লাহু নারা জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, খালিদান ফিহা, সেখানে সে চিরদিন জ্বলতে হবে। জালিকাল খিজিউল আযীম, এটি হচ্ছে অনেক বড় অপমান। জাহান্নামে জ্বলার কষ্ট আর অপমান যে কত বেশি। ইয়াহদারুল মুনাফিকুনা তুনাজ্জাল আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। এই মুনাফিকরা এগুলো করে, চালাকি করে, তোমাদের সঙ্গে কসম করে, ভিতরে ভিতরে একসঙ্গে হয়ে অনেক গল্প গুজব আড্ডা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইনসাল্ট করে, কিন্তু আবার অনেক সময় ভয় পায় মনের মধ্যে যে কখন তাদের ব্যাপার ফাঁস করে দিয়ে কোন সূরা নাজিল হয়ে যায়, এই টেনশনে থাকে সবসময়। আবার তাদের অন্তরের গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে। আপনি বলে দেন, উপহাস করো, আরো করো, মস্কারি করো, তোমরা যা কিছু আশঙ্কা করছো সেটা আল্লাহ করেই ছাড়বেন। তোমরা খুব কায়দা করি করে কোনখান দিয়ে ধরা পড়ে যায়, কি আবার লাগাই দেয়, আর কোনখান দিয়ে আবার কোন ওহী নাজিল হয়ে যায়, তো আল্লাহ তাআলা তোমাদেরকে এক্সপোজ করেই ছাড়বেন। আবার যখন ওনার কাছে খবর আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে, তখন তাদেরকে তিনি এরকম দিয়ে একবার খবর আসলে ডেকে পাঠালেন, কে কে বলেছে ওদেরকে ধরে নিয়ে আসো। তো ধরে আনার পরে যখন জিজ্ঞাসা করে, এরকম বলেছিল তোমরা? একটা ঘটনা বিশেষ করে তাবুক যুদ্ধে যাওয়ার সময় মুনাফিক একটা বসলো, কি বললো? মা আরা কুররা আনহা উলা ইল্লা আরা আরগাবানা বুতুনান ওয়া আকযাবানা আলসিনাতান ওয়া আজবানা ইনদাল লিকা। মুনাফিকরা কয়েকদিন একত্রিত হয়ে কিছু দুর্বল মামানা লোকেরাও তাদের কথা শুনে কান ওদিকে দেয়। এই মুনাফিকি করার নেচার কিছু লোকের ক্লিয়ার আছে, আর কিছু কিছু লোকের আছে এত মুনাফিক না কিন্তু দুর্বল মনা, ওদের সঙ্গে আবার চলতে পছন্দ করে। তো ওইখানে তারা বলা শুরু করে দিল যে আমাদের মধ্যে যারা একটু আলিম ওলামা কিসিমের আছে, খুব কোরআনের এক্সপার্ট আছে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত লোকদের ব্যাপারে আর কি বলে যে এইগুলা হচ্ছে কি জানো, খুব খুব আল্লাহ 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 গিরি দেখায়, খুব আল্লাহওয়ালা হয়ে গেছে এরকম ভাব। আসলে দেখা গেল যে আসল উদ্দেশ্য যে ইসলামকে ব্যবহার করে পেট ভর্তি করা কোনো রাস্তা পাওয়া যায় কিনা, তাদের পেটের ধান্দা বেশি দিনদারির তুলনা। দেখেন উল্টাটা ঠিক আল্লাহর নেক বান্দাদের ব্যাপারে বলছে। আর কথা বলার সময় ওদের ওদের কথা খুব সুন্দর সুন্দর কথা বলে, সব দুই নম্বর, কিসের ওয়াজ করে এগুলো, সব দুই নম্বর। আর দুশ্মনের সাথে যখন মোকাবিলা হবে দেখবো সবগুলো কাপুরুষ, পিছনে পিছনে থাকে, সামনে যায় না, অথচ ওনারাই শাহাদাতের মর্যাদার দিকে এগিয়ে গেছেন। তো এইরকম ভালো দিনদার লোকের ব্যাপারে উল্টা প্রচারণা এই জমানায় পাওয়া যায় কিনা, দিনকে ধর্মকে কিছু নিজের দুনিয়ার জন্য মতলব জন্য ব্যবহার করে, ধর্ম ব্যবসায়ী বলে। তো যারা কারা আসল ধর্ম ব্যবসায়ী ওটা তো টের পাওয়া যায়, ইলেকশন আসলে ধর্ম ব্যবসায়ীদের আসল চেহারা কারা বোঝা যায় না। তো এই ঠিক এই মুনাফিকদের অস্তিত্ব সকল জমানায় ছিল, সেম কারেক্ট। তো এইভাবে বলা শুরু করে দিল। এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসলো, তখন তিনি তাদেরকে ডেকে পাঠালেন, এদেরকে ধরে নিয়ে আসো। ফাইন্নাহুম কাদ ইহতারাকু ফাসআলহুম আম্মা ক্বালু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা খবর দিয়ে দিলেন, ওকে তারা আরো কি বলেছিল যে আতাহসাবুনা জিলাদা বানিল আসফার কাকেতালিল আরব বাদহুম বাদা। নিজেরা একে অপরকে মুনাফিকরা এবং দুর্বল মামানা লোকদেরকে বললো যে এখন তবুকে যুদ্ধে যাচ্ছ, এলে বনিল আসফার, বনিল আসফার মানে সাদা সাদা চামড়ার লোকেরা। তখন তো তুরস্ক খ্রিস্ট জগতের মানে প্রধান কেন্দ্র ইস্তাম্বুল কনস্টান্টিনোপল, সেখান থেকে তাদের বাহিনী আসার কথা ছিল, মদিনা থেকে তিনি গেলেন তাদের মোকাবিলা করতে। সাদা চামার লোকদের সঙ্গে যাচ্ছ যুদ্ধ করতে, এদের যুদ্ধ আর তোমরা আরবরা আরবরা মারামারি করছো এক মনে করছো নাকি, কোরাইশদের সঙ্গে বদের ওহদে খন্দকে লড়াই হয়েছে এরকম নাকি? তা কখনোই না। তারা আরো বলল যে আমার মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে আগামীকালকে মনে হয় যেন পাহাড়ের মধ্যে সবগুলো আমাদেরকে চেন দিয়ে বন্দি করে রেখে দিবে ওরা, কিসের যুদ্ধ করবো আমরা? কি আমরা আরব কয়েকজন এখানে রওনা করে দিচ্ছি এত বড় শক্তিশালী রোমান সাম্রাজ্যের যুদ্ধ করতে সাদা চামড়ার লোকদের বিরুদ্ধে? এর জাফান ও তার হিবালিল মুমিনিন, মোমেনদেরকে ভয় দেখিয়ে এই মোনাফিকদের কাজই হচ্ছে ভিতরে থেকে থেকে ইসলামের ক্ষতি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে খবর চলে আসলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর আসলো, তখন তিনি পাঠালেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে, আদরিকাল কওম, এই এই কয়েকটাকে ধরে নিয়ে আসো, ফাইন্নাহুম কাদ ইহতারাকু ফাসআলহুম আম্মা ক্বালু, তারা কি কথা বলেছে শুনো তো, এরা তো সব জ্বলে গেছে আমি দেখতে পাচ্ছি, এরা জ্বলে গেল, পুড়ে গেল, পুড়ে গেল, এদের ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কি বলছে ওরা, এই এই কথা বলেছে, জিজ্ঞাসা করো ওদেরকে। ফাইন আনকারু ফাকুল বালা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা ধরলে জিজ্ঞাসা করলে যদি অস্বীকার করে, না 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 আমরা তো কিছু বলি টলি নাই, এমনি গল্প গুজব করেছি, না বলে দিব তোমরা এই এই বাক্য বলেছ, এই এই কথা বলেছ, এইগুলো বলে চ্যালেঞ্জ করো। ফানতালাকা ইলাইহিম আম্মা ফাকালাহুম যালিকা, তখন আম্মার যখন এইবার বললেন এই এই কথা বলেছ কিনা, এখন দেখে যে যা বলছি তাই তো কয় দেখি, ফাতাদারু, এখন আসলো কয় সরি আমরা একটু উপহাস ঠাট্টা মস্কারি করতে গিয়ে যা একটু যোগ করেছিলাম। তো আল্লাহ তাআলা বলেন আপনি তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালাব, আমরা তো একটু যোগ করছিলাম, একটু খেলাস্থলে হাস্যস্থলে বলে ফেলেছিলাম, একটু খেলাধুলার মাইন্ডে ফান করতে গিয়ে বলে ফেলেছিলাম। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আপনি বলে দেন তাহলে কি আল্লাহ এবং তার আয়াত, তার কোরআন, তার দিন, তার আয়াত, তার রাসূল, এগুলো নিয়ে তোমরা উপহাস করো, মকারি করো, ফান করো, ঠাট্টা বিদ্রুপ করো? কেন ইসলামের কোন জিনিস নিয়ে বিদ্রুপ করা যাবে না? কেউ যদি কেউ দাঁড়িয়ে রাখছে, আরে কি একটা ছাগলে দাঁড়িয়ে রাখছেন, এটা দাঁড়িয়ে রাখা হলো নাকি, নাউজুবিল্লাহ, এই সমস্ত কথাবার্তা উচ্চারণ করে, দাঁড়িয়ে রাখছেন আবার এটা কি হলো, কি জঙ্গল নিয়ে চলতেছেন, এরকম কথাবার্তা কেউ যদি বলে, বোরকা নিয়ে, নিকাব নিয়ে, দিনের কোনো সিম্বল নিয়ে কেউ যদি এই সমস্ত করে, মোল্লা হয়ে গেছেন নাকি, এই জাতি উপহাস করে, তাহলে কি হয়ে যাবে? আল্লাহ এবং তার রাসূল এবং তার দীন, তার আয়াত, তার কোরআন, নবীর সুন্নত নিয়ে যারা উপহাস করবে তাদের কিন্তু ঈমান থাকবে না, মুনাফিক হয়ে যাবে, দীন থেকে বেরিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন লা তাতাজিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, কোনো এক্সকিউজ দিও না, ওজর দিও না, তোমরা ঈমানের পরে কুফরি করে ফেলেছ, এইরকম মকারি ফান করেছো ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, আয়াতকে নিয়ে, তোমরা কুফরি করে ফেলেছ, ইসলাম থেকে বেরিয়ে গিয়েছ, জানো কত বড় অন্যায় করেছ, মুখের কথা দিয়ে কেউ কিভাবে ইসলাম থেকে বেরিয়ে যায় টার পেয়েছেন? ইসলামের কোনো বিষয় নিয়ে উপহাস করা, যোগ করা, ঠাট্টা বিদ্রুপ করা, ইনসাল্ট করা, কুফরি হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা নিজেই বলছেন ইন্না ফাতাইফাতিম মিনকুম নুআযিব তাইফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন, আমি যদি কাউকে কাউকে মাফ করেও দিয়ে থাকি, কিন্তু আমি কাউকে কাউকে শাস্তি দিয়েই থাকব, কারণ তারা অপরাধ করেছে। এই গ্রুপের মধ্যে অনেকে অপরাধী ছিল, তারা তওবা করেনি সিনসিয়ারলি, কিন্তু একজন পাওয়া গিয়েছিল, তার নাম ছিল মাখশি ইবনে হামির, তিনি এই গ্রুপের মধ্যে ছিলেন যারা উপহাস করেছিল। ওনাকে তখন চ্যালেঞ্জ করা হয়েছে, তিনি তখন খুবই লজ্জিত হয়ে গেলেন, লজ্জিত হয়ে গিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে খুব কানলেন, খুব তওবা করলেন এবং দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, সাআল আল্লাহ আন ইউক্তালা শাহীদান লা ইউআলামু বিমাকানিহি ফাকুতিলা ইয়াউমাল ইয়ামামা, তিনি আল্লাহর কাছে এমন লজ্জিত হয়ে গেলেন, ধরা পড়ে গেলেন যে তিনি কেন এই ফানের মধ্যে যোগ দিয়েছিলেন এবং এরকম মন্তব্য করেছিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমি যে অপরাধ করেছি এই তওবার জন্য আপনি আমাকে শাহাদাত নসিব করেন, এবং এমনভাবে শাহাদাত নসিব করবেন যে আল্লাহ আমার লাশটাকে গায়েব করে দিবেন, কেউ যেন খুঁজে না পায় কোনোদিন। এবং তিনি সিনসিয়ার তবা করেছেন, ইয়াম আমার যুদ্ধে তিনি শরিক হয়েছেন। ইয়াম আমার যুদ্ধে যেখানে 100 সাহাবি শহীদ হয়েছে, হাফেজ সাহাবি, সেখানে তিনি শহীদ হয়েছেন। সবাই লাশ পাওয়া গেছে কিন্তু ওনার লাশটা পাওয়া যায়নি, ওনার দোয়া আল্লাহ কবুল করেছেন। তো সে কথা আল্লাহ তাআলা বলেছেন যে আমি যদি কাউকে মাফ করে দিয়ে থাকি তোমাদের মধ্যে, দিয়েছি দেব আলহামদুলিল্লাহ, যে তওবা করেছে তাকে মাফ করে দেব, আর কিন্তু যারা দুষ্ট ছিল তওবা করেনি তাদেরকে আমি, এই কওমকে আমি শাস্তি দিয়েই ছাড়ব, এবং তারা পরবর্তী মাঝে শাস্তিপ্রাপ্ত হয়েছে দুনিয়াতেও এবং আখিরাতেও তারা হবে। আজকে আমরা এখানে শেষ করি ইনশাআল্লাহ।